fear. The real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। 2023 সালের শেষ রিমেম্বারিং স্টোরিজ এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে রিমেম্বারিং স্টোরিজ এপিসোডে আমরা সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, যেই ঘটনাগুলো আমি ভূত এফএমে, ভূত ডট কমে শেয়ার করেছি। এছাড়া পাতালবাসী বইয়ের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। তারপরে কয়েকটি নতুন ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই কারণে সেই নতুন ঘটনাগুলো উপস্থাপন করেছি, কারণ হচ্ছে সেখানে ঘটনা সংগ্রহের উদ্দেশ্যে যাইনি, গিয়েছিলাম বেড়াতে টাঙ্গুয়ার হাওরে। সেখান থেকে কয়েকটি ঘটনা আমি সংগ্রহ করি। তার মধ্যে দুটি ঘটনা ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করেছি। যেই ঘটনা দুটি আমি সংগ্রহ করেছিলাম টাঙ্গুয়ার হাওরের ইকো টুরিস্ট গাইড মোহাম্মদ বেলাল আহমেদ ভাইয়ের কাছ থেকে। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমি 3-4 বছর আগে সংগ্রহ করেছিলাম, কিন্তু দুঃখজনকভাবে সেটি কোনো প্ল্যাটফর্মে আমি শেয়ার করিনি, ভুলে গিয়েছিলাম। কারণ যেখানে আমি ওই ঘটনা সম্পর্কে কিছু তথ্য লিখে রেখেছিলাম, ওই কাগজটিও হারিয়ে গিয়েছিল, এটা আমি আর পরে খুঁজে পাইনি। অনেক পুরনো কাগজের মধ্যে সেই কাগজটি আমি খুঁজে পাই কয়েকদিন আগে। তখন মনে হলো বছরের শেষ রিমেম্বারিং স্টোরিজ এপিসোডে এই ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাই। প্রিয় লিসেনার্স, ঘটনাটির সময়কাল ছিল 1989 সালের দিকে। যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছি তার নাম হচ্ছে শামীম ভাই। শামীম ভাইয়ের আপন ছোট চাচার নাম হচ্ছে আজমল শেখ। মূলত এই ঘটনাটি এই আজমল শেখ চাচার সাথেই ঘটেছিল। 1986 সালের দিকে এই আজমল শেখ আঙ্কেল, উনি বাংলাদেশের নাম করা একটি হাউজিং কোম্পানি ইস্টার্ন হাউজিং এ উনি মার্কেটিং সাইডে চাকরি শুরু করেন। মার্কেটিং সাইডে চাকরিটা কিন্তু এতটা সহজ নয়, বেশ টাফ একটা জব। উনি যে টিমে চাকরিটা শুরু করেন, ওই টিমে আর একজন সদস্য ছিল কাকতালীয় ভাবে, তার নামও আজমল শেখ। এই শামীম ভাইয়ের যেই চাচা আজমল শেখ, ওনার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে। আর একজন যে আজমল শেখ ছিলেন, তার বাড়ি হচ্ছে খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা নামক একটা জায়গায়। নাম একই হওয়ার কারণে আর একই টিমে থাকার কারণে দুজনের মধ্যে বেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। দুজন খুব মিলেমিশে কাজ করতেন, ওনাদের টিমের পারফরমেন্সটা ভালো ছিল এবং ওই টিমের মধ্যে এই দুই আজমল শেখের পারফরমেন্স ছিল দেখার মতো, কারণ দুজনের মধ্যে খুব মিল ছিল। একবার কি হয় যে এই যেই আজমল শেখের বাড়ি খুলনার ফুলতলার বেজেরডাঙ্গা, ওনার বিয়ে ঠিক হয়। সালটা ছিল 1989 সাল। আমাকে যতটুকু বলেছিল সেটা হচ্ছে যে 1988 সালে যে বন্যা হয়, বন্যার পরবর্তী বছর, সেই হিসাবে আমি বলেছি 1989 সাল। তো ওই আজমল শেখের বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক হওয়ার পর তার বন্ধু আরাক আজমল শেখ, যার বাড়ি নারায়ণগঞ্জ, মানে শামীম ভাইয়ের যে চাচা, তাকে তো দাওয়াত দেয় এবং খুব ভালো করে বলে দেয় যে অবশ্যই বিয়েতে যেতে হবে। বিয়ের এক সপ্তাহ আগে উনি ছুটি নিয়ে বাড়িতে চলে যান, মানে খুলনার ফুলতলার বেজেরডাঙ্গাতে চলে যান। মূলত বেজেরডাঙ্গা থেকেও আরো প্রায় 2-2.5 কিলোমিটার ভেতরে আর একটা গ্রাম আছে, সেই গ্রামের নামটি ভুলে গেছেন আর কি, আমাকে যিনি দিয়েছেন। তো তিনি তার চাচার কাছে জিজ্ঞেস করেছিলেন, উনি স্মরণে রাখতে পারেন নাই ওই নামটা, এই জন্য নামটা বলতে পারছি না যে কোন গ্রামটা ছিল এক্স্যাক্টলি। যেই আজমল শেখের বিয়ে, উনি তো 7 দিন আগে ছুটি নিয়ে বাড়িতে চলে গেছেন। আর তার যে বন্ধু আজমল শেখ আর একজন, তাকে তো দাওয়াত দিয়েছেন এবং উনিও কথা দিয়েছেন উনি যাবেন। কিভাবে যাবেন সেই সম্পর্কে ডিটেলস নিজেরা আগে থেকে আলোচনা করে নিয়েছেন। তখন তো এরকম মোবাইল ফোনে যোগাযোগ করে যাওয়া যেত না, যার কারণে আগে থেকে বলে রাখা কথাবার্তার ভিত্তিতেই সকলকে বিভিন্ন কাজগুলো করতে হতো। যেই দিন উনি ঢাকা থেকে রওনা দেবেন, মানে যেই আজমল শেখ বিয়ের দাওয়াতে যাবেন, এই আজমল শেখ চাচা যেদিন যাবেন, ওই দিন খুলনা শহর থেকে এই আজমল শেখ অফিসে ফোন করে কথা বলেছেন ওনার সাথে। এবং উনি বলেছেন যে হ্যাঁ আমি রওনা দিব, অমুক টাইমে রওনা দিব। যে ট্রেনটাতে রওনা দিবেন ওই ট্রেনটা বেজেরডাঙ্গা স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 9টা বেজে যাওয়ার কথা। যদি একটু ডিলে হয় মানে দেরি হয় সেক্ষেত্রে হয়তো বা 10টা সাড়ে 10টা পর্যন্ত সময় লাগতে পারে, এরকম একটা সময় ছিল। তো খুলনা থেকে ফোনে কথা বলার পর উনি জানান যে উনি স্টেশনে থাকবেন, কারণ নতুন মানুষ, উনি এই বেজেরডাঙ্গা স্টেশনে নেমে ওই গ্রামের পথ দিয়ে যে যাবেন পথটা তো আসলে ওনার চেনা থাকার কথা নয়। এই কারণে যার বিয়ে উনি নিজেই আসবেন, পরের দিন বিয়ে। তো যাই হোক, এরকম কথাবার্তা হয়। উনি অফিস থেকে বেরোনোর আগে টেলিফোনে কথা বলে নিয়েছিলেন। উনি ওনার সময় মতো বেরিয়ে যান কমলাপুর রেল স্টেশন থেকে, উনি ট্রেনে রওনা দেন সকালে অফিসের হাজিরাটা দিয়ে রওনা দিয়েছেন আর কি। তো ওনার ট্রেনটা আসলে একদম সরাসরি ট্রেন ছিল না, একটা জায়গায় এসে নেমে আর একটা ট্রেন ধরতে হতো, কারণ লোকাল ট্রেনে যেতে তো অনেক সময় লাগবে। এই কারণে ওই যে ট্রেনগুলোর গতি বেশি, কম স্টেশনে থামে, ওই ট্রেনে একটা জায়গা পর্যন্ত গিয়ে আর একটা ট্রেন উনি ধরেছিলেন আর কি, যে ট্রেনে উনি বেজেরডাঙ্গা নামবেন। উনি বেজেরডাঙ্গা যখন যাওয়ার জন্য রওনা দেন, উনি যখন ঈশ্বরদীর এখানে আসেন, ঈশ্বরদী আসার পর আর একটা ট্রেনে ওঠেন। ওই ট্রেনটা ভেড়ামারার কাছাকাছি আসার পরে ট্রেনটা লাইনচ্যুত হয়। তখন এই ট্রেনটা ঠিক করতে করতে, মানে লাইনচ্যুত হওয়ার পর সেটাকে আবার মোটামুটি চলার উপযোগী করতে 3-3.5 ঘন্টা লেগে যায়। ওদিকে ওই যে যিনি আজমল শেখ, যার বাড়ি বেজেরডাঙ্গা, উনি তো স্টেশনে অপেক্ষা করছেন। স্টেশনের যিনি মাস্টার রয়েছেন তার কাছে জানতে পারেন যে যে ট্রেনটা এখানে আসবে এই ট্রেনটা ভেড়ামারার কাছাকাছি পড়ে গেছে, কারণ ট্রেনের তথ্য সংগ্রহ করার জন্য কিন্তু স্টেশনগুলোতে টেলিফোন থাকত, এগুলোর মাধ্যমে ওনারা জানতে পেরেছিলেন যে এই অবস্থা। ওই আজমল শেখ চিন্তা করলেন যে মিনিমাম তার 2-2.5টা তো বাজবেই আসতে, তাহলে আমি এক কাজ করি, যেহেতু বিয়ে বাড়ি অনেক কাজ আছে, 2.5 কিলোমিটার বা 2 কিলোমিটার রাস্তা, আমি বাড়িতে চলে যাই, প্রয়োজনে আবার 2-2.5টার দিকে আমি আসব। এই চিন্তা করে উনি চলে যাবেন। তবে তার আগে স্টেশনের একজন লাইনম্যান আছে, তাকে বললেন যে ভাই আমার এক বন্ধু আসবে, তার নাম আজমল শেখ, যদি আসে আমার সম্পর্কে কোনো তথ্য জিজ্ঞেস করে আপনি বলেন যে আমি আসছিলাম। এই বলে উনি চলে যান। কিন্তু এই আজমল শেখ যে আবার পরে আসবেন ওনাকে অপেক্ষা করতে বলার কথাটা ওই লাইনম্যানকে বলতে ভুলে গিয়েছিলেন। ওনারও একটু তাড়া ছিল, ওনার সাথে আর একজন লোক ছিল যার সাথে উনি এসেছিলেন, তারও আবার কাজ ছিল, উনি বারবার তাড়া দিচ্ছিলেন যে চলো চলো, ট্রেন তো অনেক দেরি হবে, এতক্ষণ থেকে কি করবো, বিয়ে বাড়িতে অনেক কাজ আছে, পরের দিন বিয়ে, তো মানে এখন আর দেরি করার দরকার নেই, বাড়ি যাই। ওই চিন্তা করে আসলে ওই তাড়াহুড়াতে সে বারবার বলছে চলো চলো চলো, উনি ওই লাইনম্যানকে বিষয়টা বলতে ভুলে গিয়েছিলেন। তো উনি চলে যান। এদিকে ওই ট্রেনে ওই আজমল শেখ যিনি ঢাকা থেকে আসছেন, মানে ওই আজমল চাচা, উনি আসলে রাত প্রায় 2:45-3টার দিকে এসে নামেন এই বেজেরডাঙ্গা স্টেশনে। নামার পর এখানে তো শুনশান নীরবতা, ওই স্টেশনে ওই ট্রেন থেকে এই একজন মাত্র ব্যক্তি নেমেছেন, মানে বেজেরডাঙ্গা স্টেশনে নামার মতো আর কেউ নাই, যারা যাবেন তারা খুলনার দিকে চলে যাবেন বা পরবর্তী স্টেশনগুলোতে নামবেন আর কি। নামার পর উনি চিন্তা করলেন যে আমার বন্ধু আজমল শেখ তো আসার কথা, এখানে আমার নেয়ার কথা, কই কাউকে তো দেখতে পাচ্ছি না। তখন ওখানে একজন লাইনম্যান ছিল, উনি এগিয়ে এসে বললেন যে ভাই আপনার নাম কি আজমল শেখ? তখন উনি বললেন জি। তখন উনি বলেন যে আপনার বন্ধু তো আসছিল, তো ট্রেন পড়ে গেছে ভেড়ামারার কাছে, এই তথ্যটা যখন স্টেশন থেকে শুনল তো উনি আমাকে বললেন যে আপনার আসার কথা, তারপর চলে গেলেন। এই আজমল শেখ চিন্তা করে যে চলে গেল, এখন আমি যাব কিভাবে একা একা। ওই আজমল শেখের বাড়ি যে কোন গ্রামে এটা কিন্তু উনি জানতেন, তো লাইনম্যানকে বললেন যে ভাই ওই গ্রামটা কত দূর? বলে যে ভাই বেশি দূর না, হেঁটে গেলে ঘন্টাখানেক লাগবে, আপনি যেতে পারেন চাইলে, তবে পরামর্শ দিব আপনি এখানেই থাকেন স্টেশনে, সকাল হলে চলে যাবেন, রাত তো প্রায় 2:45-3টার মতো বাজে, সকাল হতে তার বেশি দেরি নেই, আপনি অপেক্ষা করেন। তো উনি আবার ভাবলেন যে যদি পথ চেনা থাকে বা পথ যদি নাও চিনি অন্তত শুনে শুনে যাওয়া যাবে। রাতের বেলা তো গ্রামে অনেকে আশেপাশে মাছ টাছ ধরে ক্ষেত পাহারা দেয়, কিছু লোকজনকে তো হয়তো রাত্রে পাওয়াই যাবে। আর তাছাড়া ওই লাইনম্যানের কাছ থেকে ডিটেলসে কিভাবে যাবেন, কোন পথ দিয়ে যাবেন, এই বিষয়গুলো জেনে নেন তিনি। আর রাত্রেবেলা যাওয়ার পেছনে আরেকটু সাহস উনি পেয়েছিলেন, ওই রাত ছিল পূর্ণিমার রাত, একদম ভরা পূর্ণিমা, চারদিকে চাঁদের অনেক আলো, দিনের আলোর মতো অনেকটা লাগছিল, বা সন্ধ্যার দিকে যেরকম একটু কেমন পরন্ত বিকেলের পরে সন্ধ্যার আগে যেমন আলো হয়, আলো আধারি ঠিক তেমন ছিল, যার কারণে ওনার মনে সাহস ছিল যে আমি যেতে পারব। ওই লাইনম্যানের কাছ থেকে তথ্য নিয়ে উনি যাওয়া শুরু করেন। ভালোই যাচ্ছিলেন, বেশ 15 মিনিট কি 20 মিনিট হেঁটেছেন, আধা কিলোমিটার মতো পার হয়েছেন ওনার হিসাবে। হঠাৎ করে উনি একজন ব্যক্তি দেখতে পান, চাঁদের আলোতে দেখতে পান যে লোকটার খালি গা, লুঙ্গি পরা, হাতে কিছু একটা আছে, কি আছে এটা বুঝতে পারছেন না। তখন এই আজমল চাচা তাকে বলেন, ও ভাই ওই গ্রামটা কোন দিকে, মানে যে গ্রামে উনি যাবেন। তখন ওই লোকটা বললেন যে ওই গ্রামে যাবেন তো কোত্থেকে আসছেন, কোন বাড়ি যাবেন? তখন বলে যে আমার বন্ধু আজমল শেখের বাড়ি যাব। কই আজমলের বাড়ি যাবেন? ওর তো বিয়ে। হ্যাঁ বিয়ে, তো বিয়ের অনুষ্ঠানে যাব। তো বলে যে সোজা চলে যান, সোজা গিয়ে আর একটা রাস্তা দেখবেন, ওই রাস্তা থেকে বাম দিকে চলে যাবেন, বাম দিকে এগিয়ে গেলে কিছু লোকজন দেখতে পাবেন, তাদের কাছে জিজ্ঞেস করেন যে তখন কোন দিকে যাবেন, দেখাই দেবে। তো এই আজমল চাচা ওই ব্যক্তিকে ধন্যবাদ জানিয়ে পথ শুরু করলেন চলা। কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে ওই রাস্তাটা হাতের বাম দিকে চলে গেছে, তবে বাম দিকে যে পথটাতে চলে গেছে ওই দিকটার দিকে উনি তাকিয়ে দেখতে পান, চাঁদের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে যে ওই দিকে কোনো ঘর বাড়ি আছে বলে মনে হয় না, বেশ বড় বড় গাছপালা আছে, কিন্তু হাতের ডান দিকে যে রাস্তাটা চলে গেছে অনেক দূরে দূরে মনে হচ্ছে কোনো ঘর বাড়ি আছে, কোনো ঘরের মধ্যে হয় কোনো কুপি জ্বালানো আছে, অনেক সময় অনেক দূরের আলো কিন্তু বোঝা যায়, যদি আলো জ্বলে থাকে অনেক দূর থেকে বোঝা যায়। উনি বাম দিকে চলে গেলেন যেহেতু একজন একটা ডিরেকশন দিয়েছে। তখন ওদিকে যখন যাওয়া শুরু করেছেন, বেশ অনেকটা পথ হেঁটেছেন, বড় বড় গাছ, ঝিঝি পোকা ডাকছিল, জোনাকি পোকাও ছিল প্রচুর, বিশেষ করে যখন একটু ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন ভয় লাগছিল, তবে ওইরকম ভয়ানক কোনো শব্দ উনি পাননি, স্বাভাবিকভাবে উনি হেঁটে যাচ্ছেন। ওই ঝোপের অংশটা পার হওয়ার পর আর একজন ব্যক্তি উনি দেখছেন যে আসছে, তখন ওই ব্যক্তিকে বলেন যে ও ভাই আজমল শেখের বাড়িটা কোন দিকে আর ওই গ্রামটা কোন দিকে, যে গ্রামের উনি যাবেন আর কি। তখন ওই ব্যক্তি বলে ও আজমল শেখের বাড়ি যাবেন, তো আপনি কোথা থেকে আসছেন? তো উনি বলেন আমি ঢাকা থেকে আসছি। এত দেরি কেন? তো উনি বলেন যে ট্রেন পড়ে গিয়েছিল। তো গ্রামের লোকজন কিন্তু স্বাভাবিকভাবে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে আর কি, তাদের একটা কৌতূহল, এটা গ্রামের একটা কালচার আর কি। তো বলেন যে আপনি ঠিক পথে আছেন, সোজা চলে যান, সোজা যেতে যেতে আপনি ওই গ্রামে পৌঁছে যাবেন, আর ওই গ্রামে পৌঁছানোর পর তখন কোন লোকজন পাবেন, তাদেরকে জিজ্ঞেস করেন, দেখাই দেবে আজমল শেখের বাড়ি। তো এই আজমল চাচা ওই ব্যক্তিকে ধন্যবাদ জানিয়ে পথ চলতে শুরু করেন। পথ চলতে চলতে ওনার কাছে মনে হচ্ছিল যে সামনে যে কোনো গ্রাম আছে এটা তো মনেই হচ্ছে না, কারণ উনি যেই রাস্তার মতো পথটা দিয়ে উনি হেঁটে আসছিলেন ওনার কাছে মনে হলো ওই পথটা শেষ হয়ে গেছে, এবং শেষ প্রান্তে ওনার কাছে মনে হচ্ছিল দূরে বেশ ঘন জঙ্গল টঙ্গল এই টাইপের কিছু দেখা যাচ্ছে। পথিমধ্যে আর একজন ব্যক্তির সাথে দেখা হয়, তাকে জিজ্ঞেস করেন উনি যে ভাই ওই গ্রামটা কোন দিকে, উনি বলেন যে আপনি তো ওই গ্রামের কাছে একদমই চলে আসছেন, ওই যে দেখছেন অনেক বড় বড় গাছপালা ওইটার ওই পাশে ওই গ্রাম। এরপর আর ওই ব্যক্তি কোনো কথা বলে না, ওই কথা বলে উনি হেঁটে চলে যান। এদিকে আজমল চাচা উনি চিন্তা করেন যাক ঠিক পথেই আছি, উনি হাঁটা শুরু করেছেন গ্রামের দিকে। হঠাৎ করে উনি দেখতে পান যে পথের পাশে একটি পরিত্যক্ত ঘর, ওই ঘরটা কি মাটির ঘর নাকি ইট দিয়ে তৈরি করা ভাঙাচোরা কোনো ঘর, রাতের বেলা উনি অতটা বুঝতে পারছিলেন না। উনি চিন্তা করলেন যে এই ঘরে কেউ আছে কি না, মনে হচ্ছে তো কেউ আছে, হালকা আলোর ছটা মনে হচ্ছিল ওই ঘরের ভাঙা জানলা দিয়ে বের হয়ে এসেছে। উনি ওই ঘরের কাছে গিয়ে দরজায় নক করেন, কয়েকবার নক করার পর ভেতর থেকে বলে ওঠে, এই কে? তখন উনি বাইরে থেকে সালাম দেন, বলেন যে মুরব্বী, আমি ঢাকা থেকে আসছি, একটু দরজা খুলবেন। তখন ওই লোকটি দরজা খোলে। দরজা খোলার পর আজমল শেখ চাষা দেখতে পান বেশ 80-85 বছর বয়সের একজন বৃদ্ধ হাতে একটি লাঠি, লাঠির ভর দিয়ে উনি দরজা থেকে বের হয়ে আসলেন। এসে বললেন যে, তা বাবা, তুমি এত রাত্রে আমাকে ডাক দিলা, তুমি যাবা কোথায়? তখন বলেন যে, আমি তো আমার বন্ধু আজমল শেখের বাড়ি যাব। ক, আজমল শেখের বাড়ি যাবা? ওর তো কালকে বিয়ে, আমারও তো দাওয়াত আছে। তখন এই আজমল চাচা বলেন যে, ও তাই নাকি, তাহলে তো আপনি চেনেন, তা আমি কিভাবে যাব? তখন এই বৃদ্ধ বলেন যে, বাবা, তোমাকে একটা ভালো পরামর্শ দেই, তুমি আর যেও না, আর ঘন্টাখানেক আছে ফজরের আজান দিতে, তুমি আমার ঘরে থাকো, পাশে একটা রুম আছে, সেখানে শুয়ে থাকো, ফজরের আজান দিলে হালকা একটু আলো ফুটলে আমি তোমাকে ডেকে দেব, তুমি চলে যেও। তখন এই আজমল চাচা বলেন যে, না না, রাতের বেলা আপনার কষ্ট হবে, ঝামেলা, আপনি বলেন, আমি চলে যাচ্ছি। ও বৃদ্ধ বলেন, না বাবা, তোমাকে আমি এইভাবে ছেড়ে দিতে পারি না, তুমি আসছো, আমাকে যেহেতু ডেকেছো, তোমাকে তো আমি এইভাবে এত রাতের বেলা কিভাবে যেতে দিই, তুমি থাকো, আমি ওই আজমলকে চিনি, ও ভালো ছেলে, তো তুমি আমার বাসায় থাকো, আমি তোমাকে ডেকে দিব, কোনো প্রবলেম নাই। তো বৃদ্ধার এই, যিনি এই বৃদ্ধ ব্যক্তি, ওনার এই ধরনের আন্তরিকতা দেখে এই আজমল চাচার খুব ভালো লাগে। উনি চিন্তা করেন, আসলে এটা তো রাতের বেলা যাব, রাস্তায় তো সাপ টাপ কুকুর যদি সামনে আক্রমণ করে তখন তো আরেক ঝামেলা হবে, থেকে যাই। তো বৃদ্ধ ওনাকে জিজ্ঞেস করেন যে, বাবা, তুমি কি খাওয়া দাওয়া করছো, তোমাকে কিছু খাবার দিব? তখন এই আজমল চাচা বলেন যে, না চাচা, আমি কিছু খাবো না, ধন্যবাদ আপনাকে। ওই বৃদ্ধর যে ঘর, ওই ঘরের মধ্যে কোনো খাট পালং ছিল না। তো প্রথমে এক রুমে ঢোকার পরে হালকা আলোতে ওখানে একটা হারিকেনের মতো কিছু একটা জ্বালানো ছিল, কিন্তু ওখানে অদ্ভুত ব্যাপার, যে জিনিসটা জ্বালানো আছে কোনো আগুন দেখা যাচ্ছে না, কিন্তু ওর মধ্য থেকে আলো বের হচ্ছে। ওটা আসলে কিসের আলো, এইটাই আজমল চাচা বুঝতে পারলেন না। আর এই বিষয়ে উনি বৃদ্ধকে কিছু জিজ্ঞেসও করলেন না। বৃদ্ধ বললেন যে, তুমি এই পাশের রুমে যাও, ওখানে দেখো মাটির উপর বিছানা পাতা আছে, তুমি ওইখানে বিশ্রাম নাও আর ঘুমানোর চেষ্টা করো, কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও। তো আজমল চাচা উনি ওই রুমে চলে যান এবং শুয়েও পড়েন। বৃদ্ধ হাতে একটি বিশেষ হারিকেনের মতো, যেখান থেকে আগুন ছাড়া আলো বের হচ্ছিল, ওইটা নিয়ে ওই রুমে ঢোকেন, ওনাকে সবকিছু দেখিয়ে দেন, তারপরে আবার ওই আলোর বাতিটা নিয়ে উনি তার পাশের রুমে চলে যান। তারপরে হঠাৎ করে ঘর একদম অন্ধকার হয়ে যায়, বাইরে চাঁদের আলো ছিল শুধু, তো মানে ওই বৃদ্ধ ওই আলোটা বন্ধ করে দিলেন, ঘুমাবেন এই জন্য হয়তো। আজমল চাচা আসলে ওইখানে বিশ্রাম নিচ্ছেন, আসলে নতুন জায়গা, তো শুয়ে পড়লে যে ঘুম আসবে বিষয়টা এমন নয়, চেনেন না জানেন না এমন একটা জায়গায় উনি শুয়ে আছেন, স্বাভাবিকভাবে ওনার ঘুম আসছিল না। এসব চিন্তা করতে করতে কখন যে ওনার চোখ ঘুমে আলতোভাবে লেগে এসেছে উনি নিজেও বুঝতে পারেন না। হঠাৎ করে মনে হলো, উনি যে ঘরের মধ্যে আছেন সেই ঘরের বাইরে যে জানালাটা আছে যেটা দিয়ে বাইরে দেখা যায়, চাঁদের আলোতে মনে হলো ওখানে চাদর পরিহিত কেউ একজন দাঁড়িয়ে আছে। উনি তাকালেন, তাকানোর পর উনি খেয়াল করলেন যে আসলেই এটা চোখের ভুল না, উনি যে কিছু ভুল দেখছেন বিষয়টা এমন নয়, ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, মাথায় চাদর পরা, সেই চাদরটা শরীরেও জড়ানো, কিন্তু এখন তো শীতকাল না যে চাদর পরে থাকবে। তো উনি ধর্মর করে উঠে বসলেন। উঠে বসার পর উনি দেখলেন যে ওই চাদর পরা ছায়ামূর্তিটি জানালা থেকে একপাশে সরে গেল। উনি চিন্তা করলেন যে কোনো মনের ভুলটুল হলো কিনা, নাকি আলতোভাবে ঘুম এসে গিয়েছিল, চোখে ধারা দেখেছেন। উনি এই বিষয়টা নিয়ে বেশি কিছু চিন্তা না করে আবার শুয়ে পড়লেন। ফ্লোরের উপর পাটি, যেটা আমরা বলি বা মাদুর, এই টাইপের কোনো কিছু বেছানো ছিল, আর একটা বালিশ ছিল, নিচে কোনো কাঁথা ছিল না। উনি আবার শুয়ে পড়লেন, ওনার পরনে যে পোশাক সেই পোশাকেই উনি শুয়েছেন আর কি। কিছুক্ষণ পর হঠাৎ করে মনে হলো কোন একটা ছায়ামূর্তি ওই জানালার একপাশ থেকে আরেক পাশ পায়চারি করছে। উনি দেখার চেষ্টা করলেন আসলে জিনিসটা কি। উনি দেখলেন ওই যে চাদর পরা ছায়ামূর্তিটি, ওই জিনিসটি এপাশ ওপাশ পায়চারি করছে। উনি কি চিৎকার দিবেন না কি করবেন না ওই মুরব্বীকে ডাকবেন উনি বুঝতে পারছেন না। উনি চিন্তা করলেন যে কোনো একটা বড় ধরনের বিপদে পড়লাম না তো, এরা আমাকে মেরে ফেলবে না তো। এসব চিন্তা করতে করতে হঠাৎ করে বাইরে কুকুরের ঘেউ ঘেউ শব্দ, মনে হচ্ছে অনেকগুলো কুকুর একসাথে ঘেউ ঘেউ করছে। উনি চিন্তা করলেন যে এত ভয়ঙ্কর ভাবে কুকুরগুলো ডাকছে কেন। উনি উঠে ওই জানালার কাছে দেখতে যান ঘটনাটা কি। উনি চাঁদের আলোতে দেখতে পান সাত আটটা কুকুর, বেশ আকারে বড় কুকুরগুলো, দেখেই বোঝা যায় অনেক হিংস্র। এই সাত আটটা কুকুর একটি কুকুরের দিকে তেড়ে আসছে। ওই সাত আটটা কুকুর ওই যে ঘরটা, যে ঘরের মধ্যে আজমল চাচা আছেন, ওই দিকে এগিয়ে আসছে। কিন্তু একটি কুকুর ওই সাত আটটা কুকুরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ওই একটি কুকুরও ডাকাডাকি করছে আর সাত আটটা কুকুরও ডাকাডাকি করছে। উনি দেখলেন যে সাত আটটা কুকুরের মধ্যে কয়েকটা কুকুর ওই একটি কুকুর, যে একটি কুকুর ওই সাত আটটা কুকুরকে প্রতিহত করার চেষ্টা করছিল, এই একটি কুকুরকে আক্রমণ করল। আক্রমণ করার পর এই একটি কুকুরও ওই সাত আটটার উপরে চড়াও হল। এভাবে কয়েক মিনিট হওয়ার পর ওই সাত আটটা কুকুর পালিয়ে গেল। তারপর ওই একটি কুকুর সে আহত হয়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল, কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওই বাড়ির বারান্দায় এসে বসল। এরপর আজমল চাচা আর কিছু দেখেননি, উনি জানালা থেকে আবার ওনার শোয়ার যে জায়গা সেখানে চলে আসেন। চারদিকে একদম শুনশান নীরবতা, আর কোনো কিচ্ছু নাই। এরপর উনি কয়েকবার জানালার দিকে তাকিয়েছিলেন, ওই ছায়ামূর্তিটিকে উনি আর দেখেননি। ওনার যে কখন ঘুম চলে এসেছে উনি বলতে পারেন না। হঠাৎ করে ডাক শুনতে পান, রে বাবা বাবা ওঠো ওঠো, ভোর হয়ে যাচ্ছে তো, ফজরের আজান হয়ে গেছে, ভোরের আলো ফুটতে শুরু করেছে, এখন তুমি যেতে পারো, কোনো সমস্যা নেই। উনি ওঠেন, হালকা ঘুম হয়েছে আর কি, হঠাৎ করে ডাকের কারণে ওনার মাথা ঝিমঝিম করছিল। তারপর উনি বেরিয়ে যান এবং ওই বৃদ্ধকে ধন্যবাদ জানান। আজমল চাচা খেয়াল করেন ওই বৃদ্ধ যখন রাতের বেলা দরজা খুলে দিয়েছিল তখন ওনাকে তো স্বাভাবিকই মনে হয়েছিল, কিন্তু যখন তাকে বিদায় দিল তার সাথে কিছুটা পথ এগিয়ে আসলো, এগিয়ে আসা বলতে বারান্দা পর্যন্ত গিয়ে এসেছেন ওই বৃদ্ধ, মনে হলো উনি আহত। উনি তাকিয়ে দেখলেন এই আজমল চাচা যে ওই বৃদ্ধের পায়ের একটা জায়গা থেকে রক্ত বের হচ্ছে বলে মনে হলো। তখন আজমল চাচা জিজ্ঞেস করলেন যে চাচা আপনার পায়ে কোনো জায়গায় আঘাত লেগেছে মনে হচ্ছে, পা থেকে রক্ত পড়ছে বলে আমার মনে হচ্ছে। তখন তো আবছা আলো ফোটা শুরু করেছে আর কি। তখন বৃদ্ধ বললেন, ও বাবা ও কিছু না, তুমি যাও, তুমি যাও, আমার জন্য দোয়া করবা, যেন আল্লাহ আমাকে মানুষের উপকার করার তৌফিক দান করে, এখন তো অনেক বয়স হয়ে গেছে, এখন তো আর মানুষের ওরকম উপকার করতে পারি না, পরিবার পরিজন তো কেউ নাই, একটা সময় চেষ্টা করছি আমি যতটুকু আল্লাহ শরীরে সামর্থ্য দিয়েছেন সেটা দিয়ে চেষ্টা করি, আমার জন্য দোয়া করো, তোমার জন্য দোয়া করি, যাও বাবা যাও। তো মনে হচ্ছিল যে এই বৃদ্ধটা তাড়াতাড়ি আজমল চাচাকে বাড়ি থেকে বিদায় দিতে পারলে উনি একটু হাফ ছেড়ে বাঁচেন। তারপরেও বৃদ্ধের কথার মধ্যে আন্তরিকতা ছিল, অত্যন্ত ভালো মানুষ বলে মনে হচ্ছিল আজমল চাচার কাছে। আজমল চাচা পথ চলা শুরু করলেন, কিন্তু একটি বিষয়, সেটি হলো ওই বৃদ্ধ বলেছিলেন যে কোন পথ দিয়ে যেতে হবে। তো বৃদ্ধ কিন্তু যে পথটি দেখিয়ে দিলেন, আজমল চাচার কাছে মনে হলো যে এই পথ দিয়েই তো রাতের বেলা আমি পার হয়ে আসলাম, তাহলে আবার সেই পথেই গেলে তো আমি উল্টো ডিরেকশনে চলে যাচ্ছি। কিন্তু বৃদ্ধকে এই বিষয়ে কোনো প্রশ্ন করলেন না উনি। উনি হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে সকালের ফজরের নামাজের পর কিছু লোক বের হয়েছে মসজিদ থেকে নামাজ পড়ে, এরকম কয়েকজনের সাথে সাক্ষাৎ পান উনি। সাক্ষাৎ পাওয়ার পর তাকে জিজ্ঞেস করেন যে আমার বন্ধু আজমলের বাড়িতে যাব, এটা কোথায় আর ওই গ্রামটা কোথায়। তো আজমলের কথা শুনে, ওই গ্রামের কথা শুনে ওই লোকগুলো খুব অবাক হন, বলেন যে আজমলকে তাকে তো চিনলাম না, আর তুমি ওই গ্রামে যাবা, তো ওই গ্রাম তো এখান থেকে অনেক দূরে, তুমি কোথেকে আসছো এত ভোরবেলা? তখন বলেন যে ওই গ্রাম এখান থেকে অনেক দূরে, কই আমি তো জানি এই সামনে গেলে ওই গ্রাম। তখন ওই লোকজন বলে যে তুমি ভোরবেলা কোথেকে আসলা? বলে যে আমি তো এরকম ট্রেন থেকে নেমে এদিকে আসছি। তো লোকজন তো ওই গ্রাম এদিকেই দেখিয়ে দিল, কই লোকজন তুমি এত রাতে লোকজন বাবা কোথায়? তোমাকে মনে হয় কেউ ভুল কথা বলছে। এর মধ্যে আরেকজন মুরব্বী, উনি একটু চিন্তিত মনে এই আজমল চাচার কাছে এসে জিজ্ঞেস করেন, বাবা আমার একটু খুলে বলো তো তুমি এখানে কিভাবে আসলা? তখন আজমল চাচা খুলে বলেন যে আমি এইভাবে এইভাবে এখানে আসছি। তখন ওই মুরব্বী বলেন, বাবা রে তুমি তো বিশাল বিপদের হাত থেকে বেঁচে গেছো, তোমাকে তো বড় ধরনের খবিশ জিনে ধরেছিল, আর তুমি যেই পদ দিয়ে আসছো ওখান থেকে আরো আধা কিলোমিটার সামনে এক ভয়ানক শ্মশান আছে। গ্রামে মাঝে মাঝে মানুষজন এখানে ভয় পায় এবং কিছু পিশাচ শ্রেণীর জিন আছে যেগুলো মানুষকে ভুলিয়ে ভালিয়ে ওই শ্মশানের দিকে নিয়ে যায়। তুমি তো আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছো, তো তোমার পথে এই যে লোকগুলো বলল যে ওদিকে যাও ওদিকে যাও, কিন্তু ওইদিকে না গিয়ে তুমি রাত্রে কোথায় ছিলা? তখন বললেন যে এরকম একজন বৃদ্ধ, উনি তো তার বাসায় আশ্রয় দিয়েছিলেন আমাকে, এবং উনি আজমল শেখকে চেনেন বললেন এবং এই পথ দিয়ে আসতে বললেন, তখন তো আপনাদের সাথে এসে দেখা এবং রাতের বেলা কি ঘটেছিল সেটাও বললেন। তখন ওই মুরব্বী বললেন যে বাবা তুমি যে বৃদ্ধকে দেখছো এই বৃদ্ধকে আমার দাদা দেখেছিল বলে মনে পড়ে। দাদা দেখেছিল? আপনার দাদা? আপনার বয়সই তো 70-80 বছর, আপনার দাদা দেখেছিল, তাহলে তো এই বৃদ্ধ এত বছর বেঁচে থাকারই কথা না। তখন ওই মুরব্বী বলেন যে তুমি যাকে দেখছো উনি সাধারণ কোনো কেউ নয়, উনি একজন জিন এবং এ একজন উপকারী জিন। এই পথে যদি কেউ বিপদে পড়ে কোনো মানুষ, বিভিন্ন সময় মানুষকে এই জিনটি উপকার করত বলে শুনেছি, তবে বহু বছর এর কোনো তথ্য তো পাই নাই। তুমি বহুদিন পর একে তুমি দেখেছ। তখন আজমল চাচা এটা শুনে খুবই অবাক হন। উনি বলেন যে আপনারা কি আমার সাথে একটু যাবেন যেখানে আমি ছিলাম রাতের বেলা? বলে অবশ্যই যাব, চলো বাবা চলো, খুব তো বেশি পথ না তুমি পার হয়ে এসেছ। সামনে এগিয়ে আজমল চাচা কিছুই দেখতে পান না। তখন ওই লোকজন জিজ্ঞেস করে যে কোথায় কোন বাড়িতে ছিলা তুমি? বলে যে মনে হয় আরো সামনে, আরো সামনে এগিয়ে যান। না কিচ্ছু নাই, আরো সামনে যেতে যেতে সেই শ্মশানের কাছে চলে যান, কিন্তু ওই বাড়ি আর দেখতে পান না। তখন ওই মুরব্বী বলেন, বাবারে আমি জানতাম ওই বাড়ি তুমি আমাদেরকে দেখাতে পারবা না, আসলে ওখানে কোনো বাড়িঘর নাই, আসলেই ছিল না সেখানে কোনো ঘর বাড়ি, উপস্থিত সকলে দেখেছিলেন। তো ওই মুরব্বী উনি বলেন যে এই জিনটা বিভিন্ন সময় ওই পিশাচ শ্রেণীর জিনদের থেকে মানুষকে রক্ষা করত, আর রাতের বেলা ওই যে কুকুরগুলো এসেছিল, ওই মুরব্বী আজমল শেখ চাচাকে বলেন যে ওই কুকুরগুলো সম্ভবত ভয়ানক পিশাচ শ্রেণীর জিন ছিল, আর যে একটি কুকুর তোমাকে বিশেষ করে রক্ষা করার চেষ্টা করছিল যাতে ওরা এই বাড়ির ঘরের ভিতরে ঢুকতে না পারে, এই একটি কুকুর বেশে ওই ভালো জিনটা ছিল যে ওদেরকে তাড়িয়ে দিয়েছিল, ওরা আক্রমণ করেছিল এই কারণে তুমি তাকে আহত অবস্থায় দেখতে পেয়েছিলে। যাই হোক, এই বিষয়টি যখন আলাপচারিতায় চলে আসে তখনই আস্তে আস্তে ওই মুরব্বীর মাধ্যমে এই তথ্যগুলো উপস্থিত সকলে জানতে পারে। আজমল শেখ চাচাও খুব অবাক হন এবং উনি এটা ভেবে অবাক হন যে সারাটা রাত একটা জিনের আশ্রয়ে ছিলাম আর যা দেখলাম নিজের চোখে এটা তো খুবই ভয়ানক একটা জিনিস। উনি মনে করেছেন তো সাধারণ কুকুর, যদি বুঝতে পারতেন এটা পিশাচ শ্রেণীর জিন তাহলে তো ওখানেই উনি সেন্সলেস হয়ে পড়ে যেতেন। আর উনি এটাও বুঝতে পারেন রাতের বেলা মূলত যে ছায়া মূর্তিটিকে উনি দেখেছিলেন এটা ওই বৃদ্ধ জিনটা, সে মাঝে মাঝে এসে হয়তো বা তাকে পাহারা দিচ্ছিল যে সে ঠিকঠাক মতো আছে কিনা, জানালার কাছে আসছিল, পায়চারি করছিল, এটা উদ্দেশ্য ভালো নিয়েই সে করছিল। যাই হোক, আজমল চাচা ওখানকার মুরব্বীদের কাছ থেকে বিদায় নেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে তথ্যের জন্য যে তথ্যগুলো তাকে দিলেন। আজমল চাচা ওই সময় পর্যন্ত আসলে খুব একটা নামাজ কালাম পড়তেন না, পরে এই ঘটনার পর থেকে উনি একদম 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া শুরু করেন, আর ওখান থেকে উনার যে বন্ধু ওই আজমল শেখ আর একজন যিনি আছেন তার বাড়িতে যান। ওই আজমল শেখ আবার কি হয়েছিল, সে কিন্তু রাত দুটোর দিকে বাড়ি থেকে বের হয়েছিল। বের হওয়ার পর সে কিন্তু ঠিকই স্টেশনে চলে এসেছিল এই আজমল শেখ চাচার জন্য। আসার পর লাইনম্যানের সাথে কথা বলে লাইনম্যান বলে যে উনি তো চলে গেছেন। লাইনম্যানকে উনি বকাঝকা করেন যে তুমি একটু থাকতে বলবো না, তখন উনি বলেন যে আমি আপনি তো আমাকে বলেন নাই যে তাকে থাকতে। তারপরও লাইনম্যান তো স্টেশনে থাকতে বলেছিল আর কি। তখন ওখান থেকে আজমল শেখ চাচা যে চলে গেছেন ওই পথে তিনি আবার রওনা দেন, কিন্তু রওনা দিয়ে আজমল শেখ চাচাকে আর দেখতে পাননি উনি। উনি খুব চিন্তায় ছিলেন। সকালবেলা উনি আবার বাড়ি থেকে বের হয়ে যখন আসলেন, প্রতিমধ্যে এই আজমল শেখ চাচার সাথে এই দুই আজমল শেখ একসাথে দেখা সাক্ষাৎ হয়ে যায়। তখন তার সাথে আলাপচারিতায় ওই বেজেট ডাঙ্গার যিনি আজমল শেখ চাচা উনিও জানতে পারেন কি ভয়ানক ঘটনা ওনার সাথে ঘটেছিল। যাই হোক, বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেন। অ্যাটেন্ড করে ওই দিনই উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বেশ ভয় পেয়েছিলেন এটা সত্য, এই সমস্ত কথাবার্তা শুনে, কথাবার্তার আগে কিন্তু ভয় পাননি ওরকম ভাবে, কিন্তু উনি কোনো অসুস্থতাও বোধ করেননি পরবর্তীতে। এই ঘটনা উনি বিভিন্ন সময় মানুষদেরকে বলতেন। আর যেই আজমল শেখ চাচার বাড়ি বেজেটডাঙ্গা গ্রামে, উনি পরবর্তীতে ডিভি লটারিতে আমেরিকা চলে গিয়েছিলেন এবং আমেরিকাতে 2017 সালের দিকে ওনার লিভারে প্রবলেম জনিত কারণে উনি ওখানে মারা গিয়েছিলেন। ওনারা সপরিবারে ওই দিকেই থাকেন। আর যেই আজমল শেখ চাচা যিনি এই ঘটনাটা প্রত্যক্ষ করেছিলেন উনি এখনো জীবিত আছেন। ওনার বাড়ি নারায়ণগঞ্জে। ওনার ভাতিজা শামীম ভাই উনি এই ঘটনাটি আমাকে দিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরন। প্রিয় লিসেনার্স, আপনাদের হরর ওয়ার্ল্ড নামে কিন্তু আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিংক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট সেকশনও জানাতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahororworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি আজকের রিমেম্বারিং স্টোরিজ এপিসোড থেকে। 2023 সালের শেষ রিমেম্বারিং স্টোরিজ ছিল এটা আমাদের। আশা করছি আমাদের এবারের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হোল ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।